তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। রহমতপূর্ণ প্রভাতের অন্যান্য অনুষ্ঠানের মতো আজকের অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনব। হামদে বারি তাআলা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শুনব। আর একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, তাও আপনাদেরকে জানাবো। আপনাদের কলগুলো, এসএমএসগুলো অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক তাআলা। হুজুর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যখনই কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দুরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, যে যেখানে আছি আমরা চলুন ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শুনি এবং এর তর্জমাও দেখি। এরপর আজকের বিষয় আপনাদেরকে জানাবো। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام صدق الله العظيم।
সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য নিয়ামত রাজির কথা এই সূরার মধ্যে ইরশাদ করেছেন এবং কিছু আয়াতে কারিমা এবং তার তর্জমা আমরা দেখলাম। অসংখ্য নিয়ামত রাজির কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কোরআনে পাকের মধ্যে। এগুলো জান্নাতের নিয়ামতও আছে এবং এর মধ্যে দুনিয়ার নিয়ামতের কথাও বর্ণনা করা হয়েছে। এ সকল নিয়ামত বিশেষভাবে জান্নাতের নিয়ামত তারাই পাবে যারা দুনিয়াতে জান্নাতিদের কাজ করে যেতে পারবে। জান্নাতি মানুষ যারা হবে, জান্নাতি লোক যারা হবে, তাদের যে নিদর্শন রয়েছে, তাদের যে আলামত রয়েছে, তাদের যে গুণাবলী রয়েছে, সেগুলো দুনিয়াতে অর্জন করতে হবে, তবেই জান্নাতের এই নিয়ামত রাজিগুলো তারা পাবে। দুনিয়ার নিয়ামত রাজি তো আল্লাহ তাবারকতালা সবার জন্য রেখেছে। দুনিয়াতে আল্লাহ তাবারকতালাকে কেউ মানলেও তার জন্য নিয়ামত আছে, না মানলেও তার জন্য নিয়ামত আছে। আল্লাহ তালা সবাইকে ছাড় দিয়ে রেখেছেন পৃথিবীতে, কিন্তু কাউকেই ছেড়ে দিবেন না। জান্নাতের নিয়ামত রাজির কথা শুনি, এগুলো তাদের জন্য যারা দুনিয়াতে জান্নাতি লোকের কাজ করবে তাদের জন্য জান্নাতের নিয়ামত। আর যারা এই হুকুম হাকামগুলো পালন করবে না, মানবে না, দুনিয়াতে তো তারা ভোগ করবে, পাবে, কিন্তু আখেরাত তাদের জন্য নষ্ট হবে, আখেরাত তাদের খারাপ হবে, তারা তাদের জন্য রয়েছে জাহান্নাম এবং জাহান্নামের শাস্তি। আল্লাহ তাবারক ও তাআলা কোরআনকে সঠিকভাবে বোঝার এবং কোরআনের প্রতি আমল করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের চমৎকার এক বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। মুবাল্লিগে দাওয়াত ইসলামী ইমরান আত্তারি ভাই আমাদের সাথে আছেন, গুরুত্বপূর্ণ কিছু কথাও আমাদের সাথে তিনি শেয়ার করবেন, শোনাবেন কোরআন হাদিস থেকে। প্রতিটা ফ্যামিলিতে, প্রতিটা ব্যক্তি এই দিনের শিক্ষা অর্জন করা, দিন সম্পর্কে জানা, দিনের কিছু জ্ঞান অর্জন করা, এটা কতটা জরুরি সেটা তখনই অনুভব হয় যখন আমরা এমন জায়গাতে গিয়ে উপস্থিত হই, এমন জায়গাতে গিয়ে পৌঁছে যাই। উদাহরণস্বরূপ, কারো বাবা মারা গেল, সন্তানের মুখে দাড়িও আছে, মাথায় টুপিও আছে, সুন্নতি লেবাসও আছে, হয়তো সে কারো নেকির দাওয়াত পেয়ে সুন্নতি লেবাস পরা শুরু করছে, মুখে দাড়ি রেখেছে, পাঁচক তো নামাজও পড়ছে। বাবার ইন্তেকাল হওয়াতে ইমাম সাহেব তাকে সকল মানুষের সামনে ডেকে বলল, ভাই আপনি তো তার বড় ছেলে আর দীর্ঘদিন ধরে আপনি মাশাআল্লাহ নামাজও পড়ছেন, এক কাজ করেন, আজকে জানাজার ইমামতি আপনিই করেন। এই দিনী জ্ঞান, দিনী শিক্ষা তার মধ্যে না থাকার কারণে এতটুকু বিষয় যে একটা জানাজা সে পড়াবে, তখন ওই সকল মানুষের সামনে তাকে কি বলতে হবে, আমি পারবো না অথবা আমি পারি না। যদি একটু কষ্ট করে এতটুকু শিখতে পারতো জানাজার নামাজের ইমামতি কিভাবে করতে হবে, তবে হয়তো বা আজকে বাবার জানাজা নিজেই পড়াতে পারতো, আর এর ফজিলত ভিন্ন, এবং সকল মানুষের সামনে তাকে না শব্দটা বলতে হতো না। একটা উদাহরণ আমি দিলাম। এভাবে করে দিনী শিক্ষার গুরুত্ব অসংখ্য রয়েছে, আর দিনী শিক্ষা মানুষের মধ্যে না থাকলে যে ক্ষতিগুলো আছে তা আপনাদের সামনেই, তা আমাদের সমাজে, তা আমাদের রাষ্ট্রে, দিনী শিক্ষা না থাকার কারণে। তো দিনী শিক্ষা না থাকার কারণে যে ক্ষতিগুলো হয় সেটা দুনিয়াতেও হয়, আর এর ক্ষতি আখেরাতেও রয়েছে। আর দিনী শিক্ষার যদি গুরুত্ব আমাদের কাছে থাকে বা এটা যদি আমরা গ্রহণ করতে পারি, দিনী শিক্ষা অর্জন করতে পারি, এর প্রতিদান, এর প্রতিফলন আমরা দুনিয়াতেও দেখব এবং আখেরাতে তো আমাদের জন্য নাজাত রয়েছেই। দিনী শিক্ষার গুরুত্ব এ নিয়ে আলোচনা করবো আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারক তাআলা। চলুন আলোচনায় যাওয়ার পূর্বে একটি হামদে বারী তাআলা আমরা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله خدا তুমি মা লিখে জমানা মদনী মদিন বলে খোদা মালিকে জমানা মদনী মদিনওয়ালে সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম হবিবুল্লাহ পুষ্প করে গুঞ্জন শোনায় আল্লাহ পুষ্পকুলি কুঞ্জনি শোনায় আল্লাহ আল্লাহ, বৃক্ষরাজে পাতায় পাতায় আল্লাহ আল্লাহ, বৃক্ষরাজে পাতায় পাতায় আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, বলো আল্লাহ হো আল্লাহ, আল্লাহ হো আল্লাহ, গগন পানে মেঘমালায় আল্লাহ আল্লাহ, গগন পানে মেঘমালায় আল্লাহ আল্লাহ, পর্বতের ওই চড়ায় চড়ায় আল্লাহ আল্লাহ, পর্বতের ওই চড়ায় চড়ায় আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, বলো আল্লাহ হো আল্লাহ, আল্লাহ হো আল্লাহ, পুষ্প কুলি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ, পুষ্প কুলি গুঞ্জন শোনায় আল্লাহ হো আল্লাহ, বিকরাজে পাতায় পাতায় আল্লাহ আল্লাহ, বিকরাজে পাতায় পাতায় আল্লাহ আল্লাহ, সুরা আর রহমান হুক বসুরা আর রহমান বসুরা ইখলাস, সুরা আর রহমান হুক বা কেন সুরা আর রহমান, সুরা আর রহমান হুক না সুরা আল ইখলাস, কোরআনে রই পাতায় পাতায় আল্লাহ আল্লাহ, কোরআনে রই পাতায় পাতায় আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, বলো আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, পুষ্পকুলি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ, বৃক্ষরাজের পাতায় পাতায় আল্লাহ আল্লাহ, গুঞ্জন শোনায় আল্লাহ 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 আল্লাহ, গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ, বৃষ্টি আর জোরে না সাগরের ওই জোয়ার ভাটায় আল্লাহ আল্লাহ, গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ, বৃষ্টি আর জোরে না, গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ, বৃষ্টি আর জোরে না সাগরের ওই জোয়ার ভাটায় আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, পুষ্পকুলি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ, বৃক্ষরাজে পাতায় পাতায় আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, মওলা আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, চন্দ্র সূর্য গ্রহ তারা ভুবন মেঘমালা, মওলা 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 আল্লাহ আল্লাহ, সূর্য প্রহ তার প্রবণ মেঘ মারা চন্দ্র সূর্য গ্রহ তার প্রবণ মেঘ মারা আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহ আল্লাহ আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহ 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 পুষ্প কোলে গুঞ্জন শোনাই আল্লাহ হো আল্লাহ বৃক্ষরাজে পাতায় পাতায় আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাবারক তালার প্রশংসা হামদে বারি তালা পাঠ করলাম শুনলাম আমরা আল্লাহ তাবারক তালা এভাবেই মাদানী চ্যানেলের সাথে থেকে আল্লাহ তার রাসুলের জিকির করা আল্লাহ তার রাসুলের প্রশংসা করা আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের বিষয় আমরা নিয়েছি দিনী শিক্ষার গুরুত্ব। দিনী যে শিক্ষা রয়েছে এটা প্রতিষ্ঠান থেকেও হয়, ঘর থেকেও হয়। শুনবো আজকের বিস্তারিত ইনশাল্লাহ তাবারক তাআলা বিষয়। ইমরান ভাই থেকে, ইমরান ভাই আমাদের সাথে রয়েছেন। ইমরান ভাই, আজকের বিষয় তো শুনেছেন, দিনী শিক্ষার গুরুত্ব। শুরুতেই কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্য।
ইলমে দিন তথা দিনী শিক্ষার যে গুরুত্বটা, যদি আমরা ইতিহাস পর্যালোচনা করি, পূর্বের যারা লোক ছিল তাদের মধ্যে এর গুরুত্বটা কেমন ছিল। মদিনাতুল মানওয়ারাতে একজন অনেক বড় আলেমে দিন, যার নাম ছিল হযরতে রবিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি, উনি ইমাম মালিক। আর ইমাম মালিককে বলা হয় আলিমে মদিনা।
আলিমে মদিনা
ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহির ছাত্র ছিলেন।
সুবহানাল্লাহ।
হযরতে রবিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি আর অনেক বড় আলিম হওয়ার পিছনে যে সবচাইতে যে জিনিসটা একটা অবদান ছিল, ওনার মা, ওনার আম্মা। কীভাবে উনি আলিম হলেন, ওনার আম্মা ইলিমকে কীভাবে গুরুত্ব দিলেন, তো এই সম্পর্কে একটি চমৎকার ঘটনা দাওয়াত ইসলামীর মক্তবাতুল মদিনা প্রকাশিত কিতাব উয়ুনুল হেকায়াতের দ্বিতীয় খণ্ডের 55 নম্বর পৃষ্ঠায় তুলে ধরা হয়েছে। ইনশাআল্লাহুল করিম এটা শ্রবণ করার মাধ্যমে, শোনার মাধ্যমে ইলিমের গুরুত্ব মুসলমানদের মধ্যে কেমন ছিল পূর্বে, এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানতে পারবো। হযরতে সাইয়েদুনা আব্দুল ওয়াহাব বিন আতা খাফফাফ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলে, হযরতে সাইয়েদুনা আব্দুর রহমান ফারুক রহমাতুল্লাহ তাআলা আলাইহি বনু উমাইয়ার খিলাফতকালে তিনি সীমান্ত রক্ষার জন্য খোরাসানে তিনি সেখানে গেলেন। ওই সময় ওনার যিনি স্ত্রী ছিল তিনি সন্তান সম্ভাব্য ছিলেন।
আচ্ছা,
তো তিনি তো দায়িত্ব পালন করার জন্য রওনা হয়ে গেলেন। তো ওই সময় তিনি ওনার স্ত্রীর কাছে 30,000 দিনার রেখে গেলেন।
আচ্ছা,
27 বছর পর দীর্ঘ তিনি আবার ওনার জন্মস্থান মদিনা শরীফে তশরিফ
ফিরে আসলেন।
তো ফিরে আসার পর তিনি ওনার হাতে যে বল্লম ছিল, যারা সীমান্ত রক্ষাকারী তাদের হাতে যে হেফাজতের জন্য যে বল্লম থাকে, সেটা দিয়ে তিনি ওনার দরজাকে কি করতে লাগলেন,
নক
করতে লাগলেন, ধাক্কা দিলেন। তো ওই ঘরের মধ্যে কে ছিল, হযরতে সাইয়েদুনা রবিয়া রহমাতুল্লাহ তাআলা। তিনি বের হলেন, বের হতেই তিনি দেখলেন একজন সশস্ত্র একজন লোক ঘরে ঢোকার জন্য চাচ্ছে। হযরত রবিয়া তিনি রাগান্বিত হলেন এবং বললেন, হে আল্লাহর বান্দা, তুমি কি আমার ঘরে আক্রমণ করতে চাও?
আহা,
হযরতে সাইয়েদুনা ফারুক রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, না, আমি আক্রমণ করতে চাই না, বলো তো তুমি আমার ঘরে প্রবেশ করার সাহস কোথায় ফেলে। এবার উল্টাকে বলতেছে হযরতে ফারুক,
আচ্ছা
বলতেছে তুমি আমার ঘরে
ঢোকার সাহস কিভাবে পেলে,
সাহস কোথায় থেকে ফেলে। তো এইভাবে উভয়ের মধ্যে এক বাক বিতণ্ড শুরু হয়ে গেল, এমনকি এক প্রকার হাতাহাতি হওয়ার যখন উপক্রম হলো, প্রতিবেশীদের হস্তক্ষেপে আপনার কি করলেন, তাদেরকে জগড়ার থেকে বাঁচানো হলো। হযরতে ইমাম মালিক রহমতুল্লাহ তারা গেলেই তখন জীবিত ছিলেন। ইমাম মালিক এবং অন্যান্য লোকেরা যখন সংবাদ পেল, দ্রুত ওনারা সেখানে উপস্থিত হলেন।
আচ্ছা,
যখন উপস্থিত হলেন ইমাম মালিক রহমতুল্লাহ তারা গেলেই জিজ্ঞাসা করলেন, কাকে? হযরতে ফারুককে, আব্দুর রহমান ফারুক রহমতুল্লাহ তারা গেলেই তাকে বললেন, আমার নাম হচ্ছে ফারুক আর এটা হচ্ছে আমার ঘর। ওই তার সম্মানিত স্ত্রী যিনি ঘরের ভিতরে ছিল, তিনি ওনার স্বামীর কথাগুলো শুনতে লাগলেন। শোনার পরে তিনি স্বীকার করতে দিলেন, হ্যাঁ ইনি হচ্ছে আমার স্বামী আর হযরত রাবিয়া হচ্ছে তার সন্তান।
আল্লাহ,
যখন আমার স্বামী ওনার দায়িত্ব পালন করার জন্য ঘর থেকে বের হয়ে গেল 27 বছর পূর্বে, আমার এই সন্তান আমার গর্ভে ছিল। একথা শুনে পিতা পুত্র পরস্পর একে অপরকে কি করলেন, জড়িয়ে ধরলেন এবং উভয়ে কান্না করলেন। তো হযরত আব্দুর রহমান ফারুক রহমতুল্লাহ তাআলা গেলে তিনি খাবার খেলেন, বিশ্রাম নিলেন। নেওয়ার পর ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমি যে তোমার কাছে যাওয়ার সময় 30,000 দিনার রেখে গিয়েছিলাম সেগুলো কোথায়?
আচ্ছা,
পূর্বের কথা স্মরণ করিয়ে দিলেন, সেগুলো কোথায়? তো স্ত্রী বললেন, আমি একটি স্থানে সেটাকে হেফাজতে রেখেছি, তা পরে বের করে আনব। এমন সময় হযরত রাবিয়া তিনি মসজিদে, অর্থাৎ ওনার যেখানে অবস্থান করে সে মসজিদের মধ্যে তিনি ইলমে দিনের দরস দেওয়ার জন্য চলে গেলেন, দরস দিতে লাগলেন। হযরত সাইয়েদুনা ফারুক রহমাতুল্লাহ তাআলা গেলেই তিনি নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। তো মসজিদে গিয়ে তিনি দেখতে লাগলেন আপনার একটি এলেমের আসর, আর সেখানে অসংখ্য মানুষ আপনার খুব আদব মনোযোগ সহকারে এলেম অর্জন করছে।
আল্লাহ,
আর সেখানে একজন সুদর্শন যুবক তাদেরকে দরস দিচ্ছে। তিনি মানুষকে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তি কে যিনি জ্ঞানের এরূপ মুক্তা চড়াচ্ছে? তো লোকেরা জবাব দিল, ইনি হচ্ছে রাবিয়া বিন আব্দুর রহমান। একথা শুনে তিনি খুবই আনন্দিত হলেন এবং বললেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত আমার সন্তানকে কিরূপ মহান মর্যাদা দান করেছেন। অতঃপর তিনি ঘরে চলে গেলেন এবং তার স্ত্রীকে বললেন, আমি তোমার কলিজার টুকরাকে আজ উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত দেখতে পেলাম।
আল্লাহ আল্লাহ,
সে তো জ্ঞানের মুক্তা জড়াচ্ছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তো তার সম্মানিত স্ত্রী বলল, আপনি কি আপনার 30,000 দিরহাম চান নাকি আপনার সন্তানের উচ্চ মর্যাদা চান? সে জবাব দিল, খোদার কসম আমি তো আমার সন্তানের এই মহান নিয়ামতের বিপরীতে কিছুই চাই
না।
তার সম্মানিত স্ত্রী কি জবাব দিলেন শুনুন। বললেন, আমি ওই সব টাকা যা আপনি আমার কাছে রেখে গিয়েছিলেন, ওই সম্পূর্ণ টাকা আপনার সন্তানের এলেম অর্জন করার জন্য ব্যয় করে দিয়েছি।
আল্লাহ,
একথা শুনে হযরত আব্দুর রহমান ফারুক রহমাতুল্লাহ তাআলা গেলে বললেন, খোদার শপথ তুমি এই সমস্ত সম্পদ নষ্ট করোনি, বড় উত্তম স্থানে ব্যয় করেছো।
সুবহানাল্লাহ।
এখানে আপনার হযরত রাবিয়া রহমাতুল্লাহ তাআলা গেলেই যারা পূর্বের আপনার মদিনাতুল মুনাওয়ারার আলিমদের যে একটা লিস্ট তালিকা, ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা গেলের পরে যদি যদি রিসার্চ করা হয় তাহলে হযরত রাবিয়া রহমাতুল্লাহ তাআলা গেলের নামও সেখানে সামিল। ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা গেলে আমরা জানি যোগশ্রেষ্ঠ 4 জন ইমামের মধ্যে একজন
ইমাম।
পৃথিবীতে তো হাজারো আলিম এসেছে, হাজারো ওলামা এসেছে, কিন্তু এর মধ্যে নির্বাচিত 4 জন, আর এর মধ্যে হচ্ছে ইমাম মালিক, মালিক মাযহাবের ইমাম। আর ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা গেলের বিশেষ ছাত্রদের মধ্যে একজন হচ্ছে হযরত রাবিয়া। আর তিনি আলিম কিভাবে হলেন?
সুবহানাল্লাহ।
ওনার আম্মা কি করলেন?
সুবহানাল্লাহ।
এই যে গুরুত্বটা, এখানে জাকির ভাই যদি একটি জিনিস পর্যালোচনা করা যায় যে ওনার স্বামীর পক্ষ থেকে পাওয়া 30,000 দিরহাম
জি,
আর অন্যদিকে ওনার স্বামীও নেই, ওনার একটা মাত্র বাচ্চা সন্তান, তিনি ওই অর্থ ওই টাকা তিনি চাইলে ওনার নিজের জন্য খরচ করতে
পারতেন।
একটা ফ্যামিলি পরিচালনা করার জন্য কিন্তু অর্থের প্রয়োজন, কিন্তু তিনি কি করলেন, তিনি ওই সম্পূর্ণ টাকা তিনি বলেন আমি আমার সন্তানের তাকে এলেম অর্জন করানোর জন্য, তাকে আলিম বানানোর জন্য আমি খরচ করেছি। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা যারা এলেম অর্জন করে আলিম হয়, যারা ওলামা হয়, আলিমদের যে শান শৌকত, তাদের যে মর্যাদা, এ সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন করিমের মধ্যে অসংখ্য আয়াত, এর মধ্যে একটি আয়াতে মোবারকা ইনশা আল্লাহুল করিম আমরা শুনব যে যখন কোনো ব্যক্তি কষ্ট করে এলেম অর্জন করে আলিম হয়, এলেম অর্জন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে কি বয়ান করেন। 18:3 ফারা সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, আল্লাহ সাক্ষ্য প্রদান করছেন তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, আর ফেরেশতাগণ এবং জ্ঞানীগণ ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত।
সুবহানাল্লাহ।
এই আয়াতের আপনার ব্যাখ্যার মধ্যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির শ্রদ্ধেয় সম্মানিত আব্বা মুফতি নকী আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আলিমদের তিনটি ফজিলত বয়ান করেছে। নাম্বার এক, আল্লাহ তাআলা আলিমদের আলোচনা নিজের ফেরেশতাদের সাথে করছে।
সুবহানাল্লাহ।
মানে ফেরেশতাদেরকে যেভাবে প্রশংসা করছে সেভাবে আলিমদেরও
প্রশংসা করছে, এখানে জ্ঞানী দ্বারা,
জ্ঞানী দ্বারা। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওলামাদেরকে ফেরেশতাদের ন্যায় নিজের একাত্মবাদের সাক্ষ্য বানিয়েছে।
জি,
যেভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে
এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলিমেদিন, এখানে এই আয়াতে পাকের মধ্যে জ্ঞানী বলা হয়েছে, জ্ঞানী তারাই যারা আলিমেদিন। আর এই জ্ঞানী দুনিয়াবী জ্ঞানী নয়, আলিমেদিন যারা ধর্মের ইসলামের জ্ঞান যারা রাখে তারা আলিমেদিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনই শিখার, দিনই যে জ্ঞান আছে, দিনই যে শিক্ষা রয়েছে, এটা নিজেকে নিজের সন্তানকেও যেন আমরা সেই ব্যবস্থাই করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন, আমার সন্তানকেও দিনই শিক্ষা যেন আমরা অর্জন করাতে পারি। আমরা একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি অনুষ্ঠানে, এরপর দর্শক আপনাদের কল এস এম এস গুলো নেওয়ার চেষ্টা করবো আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারক তাআলা। জি,
লগিয়া কন্দরে মন কর লগিয়া বন্ধু, কর লগিয়া কন্দরে মন কর লগিয়া বন্ধু, কেউ তো তোমার অবন হবে না, যেজন তোমার আপনা সে তোমদিনা, যেজন তোমার আপনা সে তোমদিনা, কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া বন্ধ, কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন তোমার আপনা সে তোমদি না, যেজন হবে আপনা সে তোমদি না, এই দুনিয়া আপন জন আজকে আছে কালকে না, দয়াল নবী মায়ার নবী আপন সদয় আপন সদয়, এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই, দয়াল নবী মায়ার নবী আপন সদয় আপন সদয়, এমন আপন তিনি আগায় এমন আপন তিনি, এমন আপন তিনি যার নাই কো পমা, কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া বন্ধু, কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া বন্ধু, কেউ তো তোমার অবন হবে না, না না, যেজন হবে আপনা সে তোমদি না, যেজন হবে আপনা সে তোমদি না, কবর হাসর ফুলসিরাতে কোনো আপন পাবে না, যেজন পাবে সেজন হবে শহে মদিনা কবর হশর তুলসিরাতে কোনো আপন পাবে না যেজন পাবেন সেজন হবে শহে মদিনা শহে মদিনা উম্মতের কষ্ট নবে সইতে পারে না যেজন হবে আপনা সে তোমাদি না যেজন হবে আপনা সে তোমাদি না কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া বন্ধ কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া বন্ধ কেউ তো তোমার অবন হবে না 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 যেজন হবে আপনা সে তোমাদি না যেজন হবে আপনা সে তোমাদি না নিজে জন্য দয়াল নবী একটু কাঁদেন না নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন না সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায় উম্মতের মায়ায় নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন না সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায় এখনো শুয়ে আছে সোনার মদিনা কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া বন্ধ কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া বন্ধ কেউ তো তোমার অবন হবে না 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 যেজন হবে আপনা সে তোমাদি না যেজন হবে আপনা সে তোমাদি না কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া বন্ধ কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া বন্ধ কেউ তো তোমার অবন হবে না 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 যেজন হবে অবনা তিনি সোনার মদিনা
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ যার লাগিয়া কান্দরে মন সে তো সোনার মদিনা আল্লাহ তাবারক তাআলা প্রত্যেক আশিককে মদিনাতুল মুনাওয়ারার হাজিরি নসিব করুক দর্শক শ্রোতার কিছু কল রয়েছে আমাদের সাথে কলগুলো আমরা শুনি দেখি দর্শককে কোথেকে কি বলেছেন আমাদেরকে জি কল শুনিয়ে দিন
মহসিন মিয়া নড়াইল লোহাগড়া মাদানী চ্যানেল রেগুলার দেখি মাদানী চ্যানেল ভালো লাগে আমাদের সবাই করবেন
আল্লাহ তালা কবুল করে নিক সবসময় সাথে থাকবেন আশা রাখেন ইনশাআল্লাহ তাআলা পরবর্তী কল
আমার হোম ডিস্ট্রিক্ট আমার নাম হচ্ছে মোহাম্মদ আবিদ আমি একটা কালাম শুনতে চাই কি যে মহান তোমার দরবার
আচ্ছা কি যে মহান তোমার দরবার হে রাসূল আরবি এই কালাম শুনতে চেয়েছে নুরুল আমিন ভাই আছেন আমাদের সাথে শোনাবেন ইনশাআল্লাহ পরবর্তী কল
আমার নাম মোহাম্মদ তৌফিক আমি গাজীপুর হারিগঞ্জ থেকে বলছি চ্যানেলটা অনেক সুন্দর যে আলোচনা হয় ভালো হয় আমার কাছে অনেক অনেক সুন্দর লাগে কারণ আমি রাত দিন সবসময় শুনি
হুম হুম রাত দিন সবসময় শুনতে হবে ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু অর্জন করতে পারবেন আল্লাহ চাই ইনশাআল্লাহ পরবর্তী কল
আমার নাম হলো মোহাম্মদ মোর্শেদ আলী রাজশাহী থেকে বলছি আমার আজকে অনুরোধ একটা নাচ শুনবো মাটির বাড়ি মাটির ঘর মাটির ঘরের বিছানা এই নাচটা শুনে দিলে খুশি হইতাম
সাথেই থাকবেন ইনশাল্লাহ তাবারাকাত তাআলা, চেষ্টা করবো আপনাকে শোনানোর জন্য মাটির বাড়ি মাটির ঘরে কালাম শুনতে চেয়েছে। সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকেন, আমল ইবাদত করতে পারেন, আল্লাহ তাআলা তৌফিক দিক। পরবর্তী কল্যাণ,
আমি মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলতেছি। আমি একটি গজল শুনতে চাই, মরণের যন্ত্রণা ভুলিব কেমনে ইয়া রাসূলুল্লাহ।
আচ্ছা, মরণের যন্ত্রণা ভুলিব কেমনে ইয়া রাসূলুল্লাহ, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন, শোনাবো, সাথেই থাকতে হবে। কিছু আলোচনা করি, এরপরে অনুরোধের কালামগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ। দিনী শিক্ষার যে গুরুত্ব রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে মোবারকা সুপরিচিত এবং সবাই প্রায় মোটামুটি আমরা শুনি বা জানি, যে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ মুহূর্তে এসে যখন সে জানতে পারল তার সময় আর বেশি নেই, সে দুনিয়া থেকে বিদায় নেবে, ওই মুহূর্তে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার জন্য করণীয় কি, আমি এই মুহূর্তে কি করতে পারি, কোন কাজটা আমার জন্য উত্তম হবে? রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ইলমে দ্বীনের মজলিস দেখিয়ে দিলেন। ইবাদত হচ্ছে মসজিদের মধ্যে, ইলমে দ্বীনের মজলিসও লাগানো আছে, অর্থাৎ কিছু সংখ্যক সাহাবা ইকরাম বসে ইলমে দ্বীন শিখতেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ইলমে দ্বীনের সেই আসর দেখিয়ে বললেন যে তুমি এখানে বসে যাও, ইলমে দ্বীন শেখা শুরু করে দাও। দ্বীনের শিক্ষা, দ্বীনের জ্ঞান, দ্বীনের আলোচনা শোনা বা অর্জন করার এক মহান ফজিলতের কথা কোরআনে পাকের মধ্যেও কিন্তু এসেছে। আর এই শিক্ষাটা যদি আমরা দেখি যে শুরু হয় আমাদের ঘর থেকে, ইমরান ভাই আশা রাখি এ ব্যাপারে হ্যাঁ বলবেন, একটা সন্তান যখন 3 বছর, 3.5 বছর, 4 বছর হয়ে উঠে, তখনই সে ঘরের কার্যকলাপগুলো, ঘরের ব্যবহারগুলো, ঘরের কথাবার্তাগুলো, ঘরের মানুষের কৃষ্টি কালচারগুলো এই 3.5 থেকে 4 বছরের বাচ্চা এটাকে ক্যাচ করা শুরু করে দেয়, এটাকে আয়ত্ত করা শুরু করে দেয়, আপনি যেই পরিবেশেরই হন না কেন। আপনি যদি এই 4 বছরের বাচ্চার সামনে নামাজ ইবাদত দেখাতে পারেন, আপনি যদি ইবাদত রিয়াজত করেন, তো 4 বছরের বাচ্চাটা এটার প্রতি সে ধাবিত হবে। আর যদি আপনি ওই ছোট বাচ্চার সামনে গান বাজনা বেহায়াপনা ইত্যাদি এগুলো সচরাচর করে থাকেন, ওই বাচ্চাও এমনই হবে। সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে প্রায় সময় কিছু ভিডিও এমনভাবে ভাইরাল হয়, কিছুদিন পূর্বে একটা ভিডিও আসছে সোশ্যাল মিডিয়াতে, ছোট বোনকে বড় ভাই, ছোট বোনের বয়স এরকমই হবে 3 বছর 3.5 বছর বয়স হবে বা আরও কম হতে পারে, আর বড় ভাইয়ের বয়স হবে এরকমের 7-8 বছরের। তো বড় ভাইটা ছোট বোনকে ঘুম পাড়াচ্ছে কিভাবে, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে। ছোট বোনকে কোলে নিয়ে সে কোরআনে পাকের তেলাওয়াত করছে আর ঘরের মধ্যে হাঁটছে, ছোট বোন ওই কোরআনে পাকের তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাবে, আর এটা অভ্যাস হয়ে গেছে, এভাবে কোরআনে পাকের তেলাওয়াত না শোনালে সে ঘুমাবে না। আবার অনেক গার্ডিয়ানকে বলতে শোনা যায় যে আল্লাহ তাআলার দয়া, আমার সন্তানের কানের কাছে যদি কোরআনে পাকের তেলাওয়াত বা নাতে রসুল চালিয়ে দেওয়া হয় তো সে অতি সহজে ঘুম পড়ে যায় বা ঘুমিয়ে যায়, এটা তার অভ্যাস হয়ে গেছে। এই যে ঘরের মধ্যে থাকা ছোট বাচ্চাদের সামনে যেই কাজগুলো আপনি দেখাবেন, যেই কাজগুলো আপনি করবেন, ছোটরা এটাই শুনবে। এখন এই দ্বীনের শিক্ষাটা শুরু হয় কিন্তু ঘর থেকেই, আপনার এই 3 বছরের শিশু ছোট্ট বাচ্চাকে কোন মাদ্রাসায় পড়তে দিবেন? আর মাদ্রাসার মধ্যে তো থাকে সে মাত্র 2 ঘন্টা, এই বয়সের বাচ্চা যারা তাদের মাদ্রাসার টাইম হয় 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, কিন্তু বাকি 20টা ঘন্টা তো আপনার সাথে থাকে, আপনার ঘরে থাকে। আপনি যেভাবেই তাকে শিখাবেন, যেভাবেই তাকে রাখবেন, যেভাবেই তাকে পরিচালনা করবেন, সে সেভাবেই গড়ে উঠবে। হাজারো সন্তান গড়ে উঠেছে নিরাশতা নিয়ে, অন্তরের মধ্যে নিরাশ বসবাস করছে, আবার হাজারো সন্তান বুক ভরা এক ভরসা নিয়ে তারপরে বেড়ে উঠেছে। আমাদের সামনে, আমাদের চোখের সামনে এগুলো, হাজারো সন্তান গড়ে উঠেছে নিরাশ একটা হৃদয় নিয়ে, যে বাস আমাদের জীবন তো এমনই, আমাদেরকে ফুটপাতেই বড় হতে হবে, বা আমাকে একবেলা একদিন উপার্জন করে ওই একদিনই খেয়ে আমাকে বাঁচতে হবে, এভাবে এক মন মানসিকতা নিয়ে বড় হয়েছে। আবার কিছু সন্তান, কিছু নয় বলবো হাজারো সন্তান, এমন আত্মবিশ্বাস নিয়ে জন্মিয়েছে যে আর কিছু হোক আর না হোক কমপক্ষে নিজের বাড়ি গাড়ি দালান কোটা এগুলো তো আছে, কিছু একটা তো হবে আমার জীবনে। একাকভাবে একজন, তার কারণ হলো সে জন্মের পরে যে পরিবেশটা পেয়েছে সেই পরিবেশটাকেই সে নিজের মাথায় বসিয়ে নিয়েছে, এটাই আমার আর এটাই আমি পারবো, এটাই আমার দ্বারা হবে। যে সন্তানগুলো জন্মের পরেই বাবাকে দেখে সে মাদ্রাসার টিচার, তার বাবা মাদ্রাসার টিচার মসজিদের ইমাম, ওই সন্তানের মন মানসিকতা এভাবেই গড়ে উঠে। হ্যাঁ, হাজারের মধ্যে দুই একজন সন্তান বিগড়ে যায়, না হয়তো ওই সন্তানগুলো এভাবেই গড়ে উঠে, আমার বাবা ইমাম, আমাকে সেভাবেই চলতে হবে। কেননা সে পরিবার থেকে ঘর থেকে এমন শিক্ষা পেয়েছে।
এই বিষয়ে আজকে আমাদের সমাজে যদি কোনো ধরনের অনৈতিক কোনো ঘটনা ঘটে কোনো ব্যক্তির দ্বারা, তখন আমরা ভাবতে থাকি যে কাজটা কেন কীভাবে করতে পারলো,
কীভাবে করতে পারলো।
আজকে প্রতিনিয়ত এটা হচ্ছে আপনার বিভিন্ন জেলার মধ্যে হচ্ছে, ডিস্ট্রিক্টের মধ্যে, যখন তার মুখ থেকে এমন কোনো শব্দ বের হচ্ছে সেটা ইসলাম বিরোধী অথবা আপনার যেটা কোরআন এবং হাদিসের বিরোধী, যে কথাগুলার দ্বারা আপনার ইসলামের উপর কি আসে, আঘাত আসে,
জি,
তখন এর যদি আমরা পিছনের দিকে যদি একটু তাকিয়ে দেখি, তখন দেখা যাচ্ছে যে এই সন্তান তার যে ছোটো থেকে তার পিতা মাতার যে দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, যদি সে দায়িত্ব কর্তব্য সঠিকভাবে যদি পালন করা হতো, তো হয়তো আজকে সন্তানেরই অবস্থা
হতো না,
হতো না। এই জন্য আপনার মা বাবা যারা দায়িত্বশীল রয়েছে, আজকে যদি আমি হয়তো গাফিল অবস্থায়, অনেক পিতামাতা সে আলিম হতে পারে নাই, ইলমের গুরুত্ব বুঝে আসছে না, হয়তো এখন তার বুঝে আসতেছে, আজকে আমি যে কোনো কাজ করি সেটা নামাজ হোক, সেটা যে কোনো ইবাদত হোক, সেটা কোরআন তেলাওয়াত হোক, সেটা একটা বিষয়ের সিদ্ধান্ত ফয়সালা দেওয়া হোক, মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু এই গুরুত্ব সে বুঝে আসে। যেমন আল্লাহ পাকের দয়াই প্রতিটা মুসলমান যাদেরকে আল্লাহ তাবারক তাআলা সম্পদ দান করেন, তো তখন তারা বলে যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আমি যাকাত আদায় করব। তখন সে ভাবতে থাকে আচ্ছা যাকাত কীভাবে দিব আমি তো জানি না। তখন কিন্তু যদিও তার পূর্বে জ্ঞানের এলেমের গুরুত্ব তার মধ্যে না থাকলে কিন্তু এমন গুরুত্বটা আসে, সে কিন্তু হজের ক্ষেত্রে আসে,
জি জি,
সেম কিন্তু আপনার একজন ব্যক্তি সে তার সম্পদ যেটা আপনার ওয়ারিশ সূত্রে যখন সম্পদের মালিক হয়, একজন সম্পদের মালিক এর এই সম্পদ বন্টন করার যে তরিকাটা, যারাই এটাকে কি করে আমাদের সমাজের মধ্যে আপনার আইনিভাবে যারাই বন্টন করে তারাও কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে বন্টন করতে হয়,
জি,
তখন দেখা যাচ্ছে যে এক পর্যায়ে সেই আপনার নামাজের ক্ষেত্রে হোক, সে আপনার হজের ক্ষেত্রে হোক, সেটা যাকাতের ক্ষেত্রে হোক, অথবা সেটা আপনার স্বামী স্ত্রীর পরস্পরের মধ্যে তালাকের ক্ষেত্রে হোক, বিভিন্ন যে বিষয়গুলা জটিল কঠিন, তখন সে প্রত্যেকটা জিনিসে সে বাধ্য হয় কিন্তু একজন আলিমের কাছে যেতে। আমি যে সমস্যার সম্মুখীন হচ্ছি, আমি কি চাই আমার সন্তানও সেই সমস্যার সম্মুখীন হোক, না। এই জন্য আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা আমাদের সন্তান যারা আছে তাদের দায়িত্ব যদি আমরা পালন করি, তাদেরকে ইসলামিক যে শিক্ষাটা, ইসলাম শিক্ষার মধ্যে আমরা যদি দেখি সেখানে ইবাদতের কথাও আছে,
জি,
সেখানে ব্যবসার কথাও আছে। ইসলাম শিক্ষা কিন্তু দুনিয়া থেকে আলাদা না। যেমন ইসলাম শিক্ষার মধ্যে একজন সন্তান সে বড় হয়ে সে উপার্জন কিভাবে করবে, কোন পদ্ধতিতে সে উপার্জন করবে, এমন তার উপার্জনটা তার কেমন হবে, সে সমাজের মধ্যে সে চলবে, তার চলার পদ্ধতি কি হবে,
কেমন হবে,
ইসলামের যে ইসলাম যেভাবে বলে, সে কখনো যদি ইসলামের দিনই জ্ঞান যদি কখনো থাকে, সে আপনার কোরআন সম্পর্কে বলেন, হাদিস সম্পর্কে বলেন, রসুল সম্পর্কে বলেন, আল্লাহ তাবারক ও তাআলা সম্পর্কে এমন কোনো শব্দ তার জবান থেকে বের হবে না যার দ্বারা তার ইমান চলে যায়। আজকে মায়ের দ্বারা এমন কথা বলতে শোনা যায় অনেকের মুখ থেকে, এমন কিছু শব্দ উচ্চারিত হয় যার দ্বারা ওলামা ইকরাম বলে যে লোকটার ইমান চলে গিয়েছে। আচ্ছা, সে যদি প্রকৃতপক্ষে জানতো তাহলে সে কি কথা বলতো? কখনো বলতো না। তো কোন কথা কোথায় কিভাবে বলতে হবে এর শিক্ষাটা আলহামদুলিল্লাহ ইসলামের মধ্যে আমাদের বুজুর্গানে দিন আউলিয়ে কামিলিন তারা শিক্ষা দিয়েছেন পূর্বেরকার। আমরা যদি বুজুর্গানে দিনে যদি আমরা জীবনের দিকে যাই, আমি সার সংক্ষেপ বলছি, যে এর গুরুত্বটা এমন, আমরা সকলে যারা ইসলাম সম্পর্কে জানে, যারা ওলামা একরাম, তারা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা আলাইহি মহান আলিমেদের
জি,
মানে তাদের এলেমের যদি আলোচনা করা হয় তখন অনেকে বলবে যে না এলেমের জগতে তারা সাগর ছিলেন।
রাইট,
ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি ইমাম আবু হানিফার ছাত্র, আমরা পূর্বে শুনলাম ইমাম মালিকের ছাত্রের ঘটনা, আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনার উনি ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির ছাত্র। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি একজন অনেক বড় আলেমে দিন হয়েও তিনি বিজনেস করতেন, তিনি ব্যবসা করতেন, কিন্তু ওনার মূল যেটা কাজ ছিল সেটা হচ্ছে মানুষদেরকে দীন ইসলামের এলেমগুলো শেখানো। তিনি সবসময় মসজিদে বসে যেতেন,
সুবহানাল্লাহ,
মানুষকে নিজের থেকে ডাকতেন, ডেকে তাদেরকে বলতেন যে বসো, তোমাদেরকে আমি শিখাবো। এক দরসের মধ্যে,
হ্যাঁ,
এলেমের মেহফিলের মধ্যে একটা ছেলে এসে বসে গেল এবং খুব মনোযোগ সহকারে সে শুনতে লাগলো যে ওস্তাদ কি বলছে, হুজুর কি বলছেন। ঘটনাক্রম ওই ছেলেটা ছিল কে, ইমাম আবু ইউসুফ। তিনি তো ছোট ছিলেন, ওনার আম্মা, ওনার আব্বার ইন্তেকাল হয়ে গেল, একটি মাত্র সন্তান, উপার্জনের কোনো ব্যবস্থা ছিল না।
আল্লাহ,
উপার্জনের কোনো ব্যবস্থা না থাকার কারণে ওনার সন্তানকে তিনি কিছু পারিবারিক উপার্জনের জন্য একজন দুফি, যিনি কাপড় দোলাই করে, তার কাছে কাজের মধ্যে লাগিয়ে দিলেন। যখন লাগিয়ে দিলেন দেখতে লাগলো, ওনার আম্মা দেখলো যে ছেলেটা যাচ্ছে কোথায় কাজ করার জন্য, কিন্তু হঠাৎ করে তিনি জানতে বললেন যে সে তো কাজ করে না, আর কাজ না করলে কি সে টাকা পাওয়া যাবে না। সে কি করে, সে ঘর থেকে তো বের হয় ঠিক, কিন্তু সে বের হয়ে ইমাম আবু হানিফার এলেমের দরসে বসে যায়।
আল্লাহ,
আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা দেখলেন সে খুব মনোযোগী, মানে এর খুব আগ্রহ। তাই এই অবস্থা দেখে পড়াতে লাগলেন। কয়েকদিন পরে আপনার ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা আলাইহির আম্মা ইমাম আবু হানিফার কাছে আসলেন, খুব রাগান্বিত হলেন, হুজুর আমার স্বামী নেই, আমার একটি মাত্র সন্তান, যার মাধ্যমে কিছু আমি উপার্জনের ব্যবস্থা করে আমাদের পরিবার চলে, আর আপনি তাকে এখানে লাগাই দিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই ভাগ্যবান মহিলা বলবো, ইমাম আবু ইউসুফের মা অবশ্য ভাগ্যবান,
জি জি,
আজও পর্যন্ত কত বছর হয়ে গেল, সেই আপনার 1300 বছর কম হবে না, আজও ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলার নাম এবার ইসলামের ইতিহাস কিয়ামত পর্যন্ত যারা আলিম হবে আর ইনাদের কিতাবাদি পড়বে।
রাইট,
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা গেলে তাকে বোঝাচ্ছে ওনার আম্মাকে, দেখুন যে আপনার একটু কষ্ট, আপনার সন্তান যদি সে এলিম অর্জন করে, সে আলিম হয়, সে যখন আলিম হবে তখন তার কী লাভ হবে, তার আখিরাতের উপকার হবে, দুনিয়াবী উপকার হবে, আপনার রিজিকেরও ব্যবস্থা হয়ে যাবে।
মাশাআল্লাহ,
অনেক বোঝালেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা গেলে এই বোঝানোর বরকতে ওনার আম্মা ওনার নিয়ত চেঞ্জ করলেন। কি করলেন,
আল্লাহ
বলেন ঠিক আছে হুজুর, আমি আমার সন্তানকে আমি আপনার কাছে রেখে দিলাম। আচ্ছা, এখন তো উপার্জনের কোনো ব্যবস্থা নেই। দেখেন, যারা পূর্বে এলেম অর্জন করার জন্য তারা দুনিয়াবি কষ্ট সহ্য করেছেন, ওনার ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা গেলে তিনি এলেম অর্জন করতে লাগলেন, আল্লাহু আকবার, এলেম অর্জন করতে 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 মানে আলিম তো হলেন, এমন পর্যায়ে তিনি আলিম হলেন ওনাকে তৎকালীন বাদশাহ রাজকীয়ভাবে ওনার রাজ্যের মধ্যে ওনাকে মেহমানদারি করাতে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
কিভাবে
সম্মানিত হলেন
এত, মানে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলার জীবনের মধ্যে পাওয়া যায় যে ওনাকে সর্বোচ্চ সম্মান দিয়ে ওই রাজ্যের মধ্যে তিনি যেখানে বসবাস করতেন, তৎকালীন যিনি বাদশাহ ছিল, সর্বোচ্চ সম্মান, আচ্ছা ওই সম্মান যেটা ওই রাজ্যের মধ্যে স্বাভাবিকভাবে কোনো বাচ্চাকে করা হতো না, ওই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা গেলে বললেন আপনার সন্তান যদি আলিম হয় তাহলে একজন রাজা বাদশার যে সম্মান এর চাইতে সম্মান থাকবে আপনার সন্তানের। তো এটাই বাস্তব প্রমাণ হয়েছে, অনেক বড় ঘটনা আমি খুব সারসংক্ষেপে আমি বললাম। আজকে যদি সত্যিকার অর্থে সত্যিকারে এলেম, যে এলেমটার মধ্যে আল্লাহ পাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাহাবা ইকরাম, আউলি ইকরাম, বুজুর্গানের দিনের আদব আছে, ওই ধরনের এলেম যদি কোনো সন্তান যদি অর্জন করতে পারে ইনশাআল্লাহুল করিম ইলমের বরকত বাহারে শরীয়তের মধ্যে খুব চমৎকারভাবে লিখেছে যে ইলম, ইলম হচ্ছে আম্বিয়ে একরামে রেখে যাওয়া সম্পদ, ইলম আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের পথ, ইলম হেদায়তের উৎস, ইলম গুনাহ থেকে বাঁচার উপায়, ইলম খোদাভীতি জাগ্রত করার এক মহৎ পদ্ধতি, ইলম দুনিয়া ও আখিরাতে সম্মান পাওয়ার উপায়,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
মৃত অন্তরকে জীবিত, ইলম ইমানের নিরাপত্তা রক্ষী, ইলম আল্লাহ তাআলার সৃষ্টির ভালোবাসা পাওয়ার উপায়,
সুবহানাল্লাহ।
মোট কথা, ইলম অসংখ্য গুণাবলীর সমষ্টি, এতে দ্বীনও রয়েছে এবং দুনিয়াও, এতে আরামও রয়েছে, প্রশান্তিও, এতে স্বাদও রয়েছে এবং সুখও,
সুবহানাল্লাহ।
সুতরাং বুদ্ধিমান সে যে ইলমে দ্বীনের অন্বেষণে লিপ্ত হয়ে আখেরাতের মুক্তির উপায় বের করে।
আহা, সুবহানাল্লাহ। দাওয়াত ইসলামের এক মহান আয়োজন ইলমে দ্বীন শেখানোর জন্য, তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমা। আল্লাহ তাআলার দয়ায় দ্বীনী শিক্ষার এই গুরুত্ব যদি আমাদেরকে জানতে হয়, প্র্যাকটিক্যাল যদি কিছু শিখতে হয়, তবে দাওয়াত ইসলামের এই তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমায় অংশগ্রহণ করতে হবে। 14-15-16 ফেব্রুয়ারি আশিয়ান সিটি এয়ারপোর্ট ঢাকা, ইনশাআল্লাহ তাবারক তাআলা। আশা রাখি আপনি আপনার সন্তানকে নিয়ে, আপনার ভাইকে নিয়ে আপনি এই তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমায় অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ তাবারক তাআলা। দর্শক শ্রোতার অনুরোধের কিছু কালাম ছিল, আমরা অনুরোধের কালামগুলো শুনেই শেষ দুই একটা মাদানী ফুল শুনে এরপরে অনুষ্ঠান থেকে বিদায় নেবেন ইনশাআল্লাহ তাআলা। জি,
কী যে তোমার দরবার রসুলে আরবি
সেই একা ঘরে যাওয়ার পূর্বেই ওই অন্ধকার কবরের কিছু তৈয়ারি আমাদের করা উচিত। আর সেই তৈয়ারিটা কিভাবে হবে? দিনী শিক্ষার মাধ্যমেই হবে। দিনী শিক্ষাই যদি না থাকে আমার আপনার মধ্যে, তবে সেই অন্ধকার কবরের সামান কি হয়, সেখানে পরিস্থিতি কি নিতে হবে, সেখানে কি নিয়ে যেতে হবে, কোন কোন জিনিসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হবে, সেটা কিভাবে জানবো? আর এগুলো জানার জন্যই তো দিনী শিক্ষা অর্জন করতে হয় আমাদেরকে, আর অর্জন করতে হবে। এক এক সময় এমন এক কিছু বিষয় আমাদের সামনে চলে আসে যেগুলো আমরা না জানার কারণে অনেক বড় ধরনের ক্ষতির মধ্যে আমরা পড়ে যাই। আর এর কিছু উদাহরণও আমরা এর পূর্বে শুনলাম আজকের প্রোগ্রামে, যে সন্তানদের ব্যাপারে বা নিজের ব্যাপারে এমন কিছু অসুবিধার মধ্যেও পড়ে যাই। যখন যেই বিষয়গুলো নিয়ে আমাদের অসুবিধা হয়ে যায়, তখন আমরা ওই বিষয়ের প্রতি গুরুত্ব দিই। এর আগে আর আমাদের কোনো খেয়াল বা গুরুত্ব থাকে না বিষয় নিয়ে। তো আল্লাহ তাবারক তাআলার দরবারে দোয়াও করতে হবে, আল্লাহ তুমি আমাকে দিনের জ্ঞান বা দিনের বুঝ আমাদেরকে দান করো, দোয়া করতে হবে। পাশাপাশি বলা হয়েছে তুমি নিজে আলিম হও, সর্বপ্রথম চেষ্টা করা নিজে আলিম হওয়া, অর্থাৎ জ্ঞান অর্জন করা। যদি সেটা না হয় তবে কমপক্ষে নিজ সন্তানকে আলিমে দিন বানাও, নিজ সন্তানকে আলিম বানাও। যদি সেটাও না হয় তো কমপক্ষে আলিমের সাথে বন্ধুত্ব স্থাপন করো, যাতে করে এর সংস্পর্শে থেকে তুমি কিছু না কিছু অর্জন করতে পারো। অসংখ্য মানুষ, ভুল হবে না বললে এটা যে অসংখ্য মানুষ এমন আছে যারা কোনো প্রতিষ্ঠান থেকে আলিম হওয়ার সার্টিফিকেট পায়নি বা সার্টিফিকেট অর্জন করেনি, কিন্তু তার ঘরে কিতাব বা তার কিতাব অধ্যয়ন করা দেখলে মনে হবে মহাবড় আলিমের দিন। ইমরান ভাই কোনো আলিম না, কিন্তু ঘরে অনেক কিতাব, হাজার নয় লাখ লাখ টাকার কিতাব তার ঘরে, যে কিতাবগুলো সে অধ্যয়ন করে। এজন্য অধ্যয়ন করে কি দিনে ইসলাম জ্ঞান অর্জন করার জন্য সে এই কিতাবগুলো অধ্যয়ন করছে। এমন মন মানুষও যদি আমাদের হয়, যেমন মাকতাবাতুল মদিনায় অসংখ্য কিতাব, এর মধ্যে নামাজের আহকাম আছে, পর্দার বিধিবিধান আছে, কাপড় পবিত্র করার বিধিবিধান আছে, এর মানে অসংখ্য কিতাব আছে। যখন আমি অধ্যয়ন করা শুরু করব, দিনই জ্ঞান শিক্ষা শুরু করে দেব, তখন এই কিতাবগুলো ধীরে ধীরে আমার অধ্যয়ন হতে থাকবে এবং আমার বিভিন্ন বিষয় জ্ঞান অর্জন করা শুরু হতে থাকবে। এভাবে করে চেষ্টা করলে এই বয়সেও আপনি অনেক কিতাব অধ্যয়ন করতে পারেন এবং অনেক জ্ঞানও আপনি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ তাবারকাতাল। ইমরান ভাই শেষ কিছু মাদানী ফুল দর্শক উদ্দেশ্যে।
ইলমে দিন না থাকার ক্ষতি সম্পর্কে ইমাম মাওসুলি রহমতুল্লাহ তাআলা তিনি একটি উদাহরণ দিলেন, আর ওই উদাহরণটি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা তিনি ওনার কিতাবে উল্লেখ করলেন,
সুবহানাল্লাহ।
এবং তিনি ওই কথাটাকে খুব গুরুত্বভাবে তিনি শনাক্ত করলেন ইমাম গাজ্জালী। ইমাম মাওসুলি রহমতুল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে গেল, কঠিন অসুস্থ, আর ওই অবস্থায় যদি তার থেকে দুটা জিনিস আলাদা করে দেওয়া হয়, একটা ওষুধ একটা কিছু খাবার, তাহলে তার কি পরিমাণ ক্ষতি হবে? কেন এই দুটা জিনিস তার এই মুহূর্তে খুব প্রয়োজন,
প্রয়োজন
ওষুধও প্রয়োজন তার খাবারও প্রয়োজন, যেহেতু সে অসুস্থ। তিনি বলেন এর চেয়ে বড় ক্ষতি হচ্ছে যদি কোনো ব্যক্তি মাত্র তিন দিন তার অন্তরের জন্য, তার কলবের জন্য সবচাইতে বেশি ক্ষতি যদি সে মাত্র তিন দিন এলেম থেকে দূরে থাকে।
আল্লাহ,
চাকরি ভাই তিন দিন,
জি,
অনেকের এক সপ্তাহ হয়ে গেল,
মাস মাস হয়ে গেল,
বছর হয়ে গেল, দিনের যে জ্ঞান অর্জন করা এর থেকে আমাদের যে দূরে থাকা, এলমে দিন থেকে যে আমাদের দূরে থাকা, এই আমাদের বুজুর্গানে দিন আউলিয়ে কামিলিন তারা সবসময় আপনার পৃথিবীতে, যত আউলিয়ে কেরাম পৃথিবীতে এসেছে, যত বড় বড় ওলামা ইম্মা তারা কিতাব লিখেছেন, কিতাবের শুরুতেই আপনার ফার্স্টে কিন্তু এলেম এর গুরুত্বটাকে খতম দিয়েছে।
জি,
কারণ ইসলামের যদি আমরা দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কোরআনুল কারীমের মধ্যে যখন আম্বিয়ে একরামের যে আলোচনা এসেছে, নবীদের যে জীবনী আলোচনা এসেছে, এর মধ্যে ফার্স্ট আলোচনাগুলো কিন্তু জ্ঞানের ব্যাপারে আলোচনা এসেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করার পরে প্রথম যে জিনিসটা দান করলেন সেটা ছিল জ্ঞান,
ইলমের নূর দান করা,
ইলম আল্লাহ তাআলা দিয়েছেন,
সুবহানাল্লাহ।
আর সবকিছু সম্পর্কে নলেজ, এই জ্ঞানের কারণে ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করা শুরু করলো,
জি,
আসলো আমাদের পরে, আমরা আসলাম আগে। তো এই যে সম্মানিত হওয়ার পিছনে যে ফেরেশতারা ওনার যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি অবাক হয়েছে, সেটা হচ্ছে অল্প সময়ের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য নিয়ামত সম্পর্কে তিনি বলা শুরু করলেন।
জি,
তো এই জন্য আমাদেরকে এলেমের গুরুত্বটা বুঝতে হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে কিয়ামতের দিন যখন মানুষকে উঠাবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওলামা ইকরামদেরকে আলাদা করবে এবং ইরশাদ করবে, হে ওলামাদের দল, আমি তোমাদের সম্পর্কে জানি, এজন্য তোমাদেরকে আমার পক্ষ থেকে দেন জ্ঞান দান করেছি, আর এজন্য তোমাদেরকে জ্ঞান দেইনি যে তোমাদেরকে আযাব দেব, যাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এরপরে জান্নাতের মধ্যে ওলামা ইকরামের মর্যাদা সম্পর্কে হযরতে সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওলামা ইকরাম সাধারণ মুমিন থেকে 700 গুণ বেশি মর্যাদা পাবে।
আল্লাহ, সুবহানাল্লাহ।
প্রত্যেক দুটি মর্যাদার মাঝখানে 500 বছরের দূরত্ব থাকবে।
আহা,
একে তো হচ্ছে ওলামা ইকরাম সাধারণ মুমিন যারা জান্নাতে যাবে তাদের থেকে 700 গুণ বেশি মর্যাদা তারা পাবে,
ওলামা ইকরাম পাবে,
আর প্রতি দুইটা মর্যাদার মাঝখানে 50 বছরের দূরত্ব থাকবে।
সুবহানাল্লাহ।
তাহলে ওলামা ইকরামদেরকে জান্নাতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা সাধারণ যারা জান্নাতি তাদেরকে প্রশ্ন করবে যে আল্লাহ তাআলার কাছে চাওয়া সম্পর্কে কি চাবে, আর এই চাওয়ার ব্যাপারও আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আদেশ আসবে যে তোমরা কি চাইবে ওলামাদের কাছে যাও, কাদের কাছে যাও,
ওলামা ইকরামের কাছে যাও।
কালকে আমাদের জান্নাতের মধ্যে সেখানে যারা জ্ঞানী যারা ওলামা হবে, ওলামা ইকরামদেরকে আপনার সাধারণ জান্নাতে তারা জিজ্ঞাসা করবে যে আল্লাহ তাআলার কাছে কি চাইবে।
সুবহানাল্লাহ, সুবহান, সেখানে চাওয়াটাও আমাদের জানা থাকবে না,
জি,
কি চাইতে হবে এর জন্য আপনার দিক নির্দেশনা ওলামায়ে কেরাম থেকে,
ওলামায়ে কেরাম থেকে,
ওলামায়ে কেরামকে দুনিয়া তো প্রয়োজন, আবার এখন শুনতে পারলাম আমরা জান্নাতে যাক দুনিয়াতে প্রয়োজন, এবং ইন্তেকালের সময় ওলামায়ে কেরাম প্রয়োজন, ইন্তেকালের পরেও তাদেরকে প্রয়োজন, কবরেও তাদেরকে প্রয়োজন, হাসরের ময়দানেও তাদেরকে প্রয়োজন, এমনকি জান্নাতেও ওলামায়ে কেরাম প্রয়োজন হবে। এজন্য আমাদের উচিত কমপক্ষে দিনী জ্ঞান যে আছে যতটুকু আমার দরকার, এই এই বিষয়গুলো আমার লাগবেই। একজন মানুষকে নিত্য প্রয়োজনীয় যে দিনী জ্ঞানের দরকার ততটুকু আমাদেরকে অর্জন করা। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত ইসলামের যে একটি ইলমে দিনের প্রতিষ্ঠান রয়েছে জামিয়াতুল মদিনা, পৃথিবীতে এই মুহূর্তে হাজার হাজার প্রতিষ্ঠান জামিয়াতুল মদিনা, আর আল্লাহ চাহে ইনশাআল্লাহ তাবারক তাআলা রমজানের পরপরেই, রমজানের পরপরেই এই জামিয়াতুল মদিনাগুলোতে ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে। রমজানের পরপরেই ভর্তি পরীক্ষা শুরু হবে। আমি আপনাকে বলবো, আপনার ছেলে এখন ফাইভে পড়ে, আলিয়া মাদ্রাসায় হোক বা কোনো আপনার স্কুলে হোক, তো আপনার সন্তানকে পাশাপাশি জামিয়াতুল মদিনায় ভর্তি করিয়ে দিন। আপনার ছেলে মেট্রিক পরীক্ষা দিবে, এবার আপনার সন্তানকেও আপনি চাইলে জামিয়াতুল মদিনায় ভর্তি করিয়ে দিতে পারেন। এরপরে আপনার ছেলে অনার্স করতেছে, কোনো অসুবিধা নেই, পাশাপাশি জামিয়াতুল মদিনায় ভর্তি করিয়ে দিন, যাতে করে সে দুনিয়াবী শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষাও সে অর্জন করতে পারে। এভাবে করে আপনার এলাকায়, আপনার শহরে, আপনার জেলাতে যেখানে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠান জামিয়াতুল মদিনা রয়েছে, সেখানে আপনার সন্তানকে রমজানের পরপরই ভর্তি করানোর ব্যবস্থা করুন। এবং পাশাপাশি মাদ্রাসাতুল মদিনাতে বারো মাসই ভর্তি নেওয়া হয়। মাদ্রাসাতুল মদিনায় এমন কোনো ইয়া নেই কি আপনাকে জানুয়ারিতেই ভর্তি করাতে হবে, হ্যাঁ, তবে জানুয়ারিতেও ভর্তি নেওয়া হয়, এবং আপনি যে কোনো টাইমে নিয়ে আসলেই মাদ্রাসাতুল মদিনাগুলোতে ভর্তি রাখা হয়। আপনার সন্তানকে মাদ্রাসাতুল মদিনা দিতে পারেন। আর এর চাইতেও যারা ছোট, একেবারে তিন বছর, সাড়ে তিন বছর, চার বছরের বাচ্চা যার ঘরে আছে, আপনি চাইলে কিন্তু আপনার সন্তানকে দাওয়াত ইসলামীর যে আরেকটা প্রতিষ্ঠান আছে দারুল মদিনা ইসলামিক সিস্টেম, এখানে আপনার এই ছোট সন্তানকে ভর্তি করতে পারেন। সুন্দরভাবে কোরআন ও হাদিস এবং দিনী শিক্ষা, দুনিয়াবী শিক্ষা সেখানে রয়েছে। এভাবে করে নিজের সন্তানকে আলিমে দিন বানান, এভাবে করে নিজে মাদানী কাফলায় সফর করে, তিন দিনের সুন্নতে ভরা ইজতেমায় সফর করে, আপনি নিজেও ইলমে দিন অর্জন করেন। মোবাল্লিগে দাওয়াত ইসলামীর সাথে থেকে সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমায় গিয়ে ইলমে দিন অর্জন করতে থাকেন। আল্লাহ চায় নিজের দুনিয়া এবং আখেরাত সুন্দর হবে, ঘরের পরিবেশ সুন্দর হবে, এলাকার পরিবেশ ইনশাআল্লাহ তাবারক তাআলা সুন্দর হবে। দর্শক শ্রোতা, আজকের যে অনুষ্ঠানের বিষয় ছিল দিনী শিক্ষার গুরুত্ব নিয়ে আমরা কিছু আলোচনা করলাম। আল্লাহ চায় আগামী সপ্তাহে, আগামী পর্বগুলোতে নতুন নতুন কিছু অনুষ্ঠান থাকবে, নতুন কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আপনি যে নূরে নবী, নিখিলে দিনে ছবি, আপনি নামে দে দুনিয়া আধারে ডোবি তো শোবে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত পেলা ও সালাম, শমায় বাজে হেদায়েত পে লাখো সালাম, ওসে আজমে মামুতো কা ওন্নো কা জলওয়ে শানে কুদরত পে লাখো সালাম, ডাল দে কলবো মে আজমত মুস্তাফা, সৈয়দি আলা হযরত পে লাখো সালাম,
الصلات والسلام علیک یا رسول اللہ، الصلات والسلام علیک یا حبیب اللہ، سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک، سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک، سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک۔ الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک و اصحابک یا نور اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ۔
تہجد اور فجر ربھا شتھے جار رحمت پرنو پربھات ہوئے تار۔